শুভ সন্ধ্যা। আজ সোমবার, 18 জুন 2018 সন। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজ। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি, রকিবুল শেখ। শ্রোতাবন্ধু, গত 15 জুন শুক্রবার অস্ট্রেলিয়া তথা ক্যানবেরা এবং বিশ্বের আরও অনেক দেশগুলিতে উদযাপিত হয়ে গেল ঈদ উল ফিতর। মুসলমানেরা এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করেন, তাই আজকে অনুষ্ঠানটি আমি ঈদ উল ফিতরকে ঘিরে সাজিয়েছি। শ্রোতাবন্ধু, আরবি ঈদ শব্দের অর্থ হল আনন্দ। হৃদয় থেকে উৎসারিত যে আবেগ উল্লাস, সেটাকে আনন্দ বলি। আনন্দ অনাবিল ও স্বতঃস্ফূর্ত। ইসলামী পরিভাষায় ঈদ শব্দের বিশেষ তাৎপর্য রয়েছে। সারা বিশ্বের মুসলমানগণ বছরে 2টি দিন ঈদ উৎসব উদযাপন করে থাকেন। ইসলামের মহান নবী ও রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বছরের এই 2টি নির্দিষ্ট দিন উৎসব পালনের আল্লাহ সুবহান তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন। 1400 বছর আগে থেকেই বিশ্বের সকল মুসলিম নিয়মিত ঈদ উৎসব পালন করে আসছে। রমজান মাসে পুরো 1 মাস কঠোর সংযম সাধনের মাধ্যমে সিয়াম পালনের পর আরবি শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উল ফিতর উদযাপিত হয়। একটি কঠোর কৃচ্ছ সাধনের মাধ্যমে অর্জিত তাকওয়ার গুণে উদ্ভাসিত মুসলমান নরনারী হৃদয়ের স্বতঃস্ফূর্ত আনন্দ উল্লাস এই দিনটিতে করে থাকেন। ঈদের আনন্দ এমন এক ধরনের আনন্দ যা শুধু ব্যক্তি বিশেষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সমাজের প্রতিটি ব্যক্তির মধ্যে ঈদের আনন্দ উৎসারিত হয় এবং এটা সকল মানবজাতি সমষ্টিগতভাবে পালন করে থাকেন। ঈদের আনন্দ সমাজের সকলকে সম্পৃক্তকরণের মাধ্যমে ইসলামের ভ্রাতৃত্বপূর্ণ, সাম্যবাদী, উদার, সহনশীল মানবিক আদর্শের নিদর্শন। আল্লাহ সুবহান তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, হে ইমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী লোকেদের প্রতিও ফরজ করা হয়েছিল, যাতে রোজা পালনের মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। শ্রোতাবন্ধু, আজকের অনুষ্ঠানের উদ্দেশ্যে আমি ইন্টারনেট থেকে রোজার একটু আদি ইতিহাস আপনাদের জন্য দিয়ে রাখতে চাই। রোজা রাখার বিধান সব যুগেই ছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি নবী বা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ওনার যুগেও রোজার বিধান ছিল। হযরত আদম আলাইহিস সালামের সময় রোজার ধরন কেমন ছিল তা সঠিকভাবে আমরা কোথাও পাইনি, তবে ওনার সময়ও রোজা রাখার নিয়ম ছিল। কোনো কোনো ঐতিহাসিকের মতে হযরত নূহ আলাইহিস সালামের যুগের থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রতি মাসে 3 দিন করে রোজা রাখার বিধান ছিল। পরে আমাদের নবীজির সময় রমজানের রোজা ফরজ করে দেওয়া হল। ঐতিহাসিক যুগে ইহুদিরা তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালামের অবস্থানের স্মৃতিকে ধরে রাখার জন্য 40 দিন রোজা রাখা সঙ্গত মনে করে পালন করতেন, তবে তারা ফরজ রোজা হিসেবে বা ম্যান্ডেটরি রোজা হিসেবে 1 দিনই রোজা রাখতেন। পরবর্তীতে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের অনুসরণেও এমনইভাবে 1 দিন রোজা রাখার পালন করতেন। পরবর্তী ইহুদি খ্রিস্টানরা রোজার সংখ্যা বাড়াতে বাড়াতে 50 কোঠায় পর্যন্ত নিয়ে যায়। গরমের দিনে বা একটু অসুবিধাজনক দিনে রোজার কষ্টসাধ্য হওয়ায় সেটি পরিবর্তন করে শীতের মৌসুমে তারা রোজা রাখার পালন শুরু করে। কিছু ঐতিহাসিকদের মতে সেই সময়কার একটি বাদশার রোগমুক্তির মানতস্বরূপ তারা আরও 20টি রোজা রেখে রোজাকে খুবই এলোমেলো একটা পরিস্থিতি নিয়ে যান, 50টি বা 30টি বা 40টি হিসাবে। এভাবে রোজার আদর্শ চ্যুত হতে থাকে, আদর্শচ্যুত হতে থাকে, রোজার আসল ধর্মীয় তাৎপর্য নষ্ট হতে থাকে। এবং কিন্তু রোজা রাখেন তারা, কিন্তু কয়টা বা কখন কিভাবে রাখেন সেগুলোর কোনো ঠিক বিধান মতো ভাবে তারা রাখছিলেন না। এমন অবস্থা থেকে আমাদের মহানবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে অন্যাঙ্গিকে নিয়ে আসেন, রোজাকে ম্যান্ডেটরি করেন, রোজাকে ফরজ করেন এই মানব সভ্যতার জন্য। এবং এই রমজান মাসেই রোজা রাখাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত ও মাগফিরাতের দিকে ফিরিয়ে আনার লক্ষ্যে এবং একে আত্মিক নৈতিক চারিত্রিক কল্যাণের ধারক বানানোর নিমিত্তে মহান রব্বুল আলামিন আমাদের নবীজির দ্বিতীয় হিজরতের সময় রমজান মাসের রোজাকে আমাদের সকলের জন্য, মানব জাতির জন্য, মানব কল্যাণের জন্য ফরজ করে দেন। পবিত্র রমজান মাসে রোজা রাখা একটি কৃচ্ছ সাধনের মাস হিসাবেও মানব কল্যাণের জন্য এটা দেখা হয়। রমজানের রোজার কৃচ্ছ সাধনের সাথে সাথে মহান আল্লাহর পক্ষ থেকে মহামূল্যবান নিয়ামত মানব জাতির অর্জন করেছে, তা হল মহা গ্রন্থ আল কোরআন। মহান স্রষ্টার পক্ষ থেকে মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে গাইড করার জন্য গ্রন্থরূপে এই মহাগ্রন্থ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয় এই রমজান মাসেই। মানব জাতির জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন এক অপরিসীম রহমত স্বরূপ, তেমনি মহাগ্রন্থ আল কোরআনও মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এক অফুরন্ত রহমতের ভাণ্ডার। সৃষ্টিকর্তা স্রষ্টার পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মানব জাতিকে সঠিক পথ নিদর্শন দিয়েছেন, আল কোরআন তেমনি কিয়ামত পর্যন্ত মানব জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে সক্ষম। আল কোরআনে মহান আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির সঠিক দিক নির্দেশনা হিসেবে অক্ষত অম্লান ও চিরশাশ্বত আলোক বাণী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিজেরই সংরক্ষণ করে থাকেন। অর্থাৎ কোরআনকে আল্লাহ নিজেই সংরক্ষণ করেছেন সো দ্যাট কেউ যেন এটা কোনো পরিবর্তন না করে এবং পরিবর্তনের সক্ষমও কেউ নয়, এবং এর প্রতিটি জিনিস, প্রতিটি কথা, প্রতিটি জীবন আদর্শ মানব কল্যাণের উদ্দেশ্যেই ব্যক্ত করা হয়েছে। এই মহাগ্রন্থ পবিত্র কোরআন রমজান মাসেই নাজিল হয় এবং এই রমজান মাসে মুসলমানগণ এই কোরআনকে পাঠ করেন, কোরআনের মর্মবাণী বোঝার চেষ্টা করেন, রোজা রাখেন এবং অনেক ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার চেষ্টা করে থাকেন। রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো পড়ার চেষ্টা করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, তারাবির নামাজ আদায় করেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। ইসলামের সাম্য, ভ্রাতৃত্বপূর্ণ, উদার মানবিক আদর্শ শুধু ব্যক্তি জীবনে নয়, তা সমস্ত মানব জাতিকে রোজা রেখে মুসলমানগণ তাকওয়ার গুণ অর্জনের সাথে সাথে আনুষঙ্গিক আরও যেসব ধর্মীয় বিধান পালন করেন তার মাধ্যমে অন্যদেরকেও মুসলমান ধর্ম এবং ধর্মীয় অনুভূতি ও শিক্ষা বিস্তারের লাভ করে দেন। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, সারাদিন অভুক্ত থেকে রোজাদার ব্যক্তিগণ সূর্যাস্ত সাথে সাথে যখন ইফতার করেন তখন ইফতারের একটি অংশ গরিব দুঃখী অভাবী মানুষ, নিকট প্রতিবেশী, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করেন এবং সাথে সাথে অভুক্ত থাকার মাধ্যমে যারা শুধু রোজার রমজানের মাসেই বা এই সময়তেই অভুক্ত থাকেন না, যারা কোনোভাবে নিজেদের আহার নিজেদের আর্থিক কারণে বা যেভাবেই পারেন ওনার বাবা বা শারীরিক কারণে জোগাড় করতে পারেন না, তাদেরকেও মনে করেন যে তাদের এই অভুক্ত সময়টুকু কিরকম কষ্টের মানসিক দৈহিকভাবেও। তাই রমজান মাসে রোজা রেখে মানুষরা সেই কষ্টটুকু উপলব্ধি করেন এবং তাদের জন্য কিছু করার চেষ্টা যেন সেভাবে নিজেদেরকে তৈরি করেন যেন তারা মানুষের জন্য কিছু করতে পারেন, মানুষের কল্যাণে এই অভুক্ত মানুষদের খাবার যোগান যেন তারা দিতে পারেন, সেরকম একটি বক্তব্য এই রমজান মাসে রোজার মাধ্যমে মানুষ অনুধাবন করেন। রমজান মাসে মুসলমানরা যাকাত আদায় করেন, যেটা ফরজ যাকাত, সকল মুসলমানকে দিতে হয় তাদের সম্পত্তি বা তাদের নিজের উপার্জন থেকে। এই সমস্ত যাকাত ফিত্রা বা সাদাকা বা যে কোনো চ্যারিটি মুসলমানরা এই রমজান মাসে বেশি বেশি করে বিতরণ করেন এবং এই বিতরণের মাধ্যমে সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে সাহায্য করেন, যাতে তারা এই দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত হতে পারে। সেটাই ইসলামের আরেকটি বিশেষ দিক, যেটা মানুষের জন্য কাজ করে থাকেন। যার বেশি আছে সে এটা শেয়ার করেন, যার কম আছে তাদের সাথে। এটাই ইসলামের তাৎপর্য। এত সমস্ত কিছু ভালো কাজ এবং স্রষ্টার প্রতি, সৃষ্টির নিজেদের বিলীন করে সবকিছু অপরজনের মাধ্যমে রমজান মাসটিকে যখন অতিবাহিত করেন, তখন আল্লাহ সুবহানাহু তাআলা রমজান শেষে তার সৃষ্ট মানুষদেরকে বলেন, ঈদ উৎসবের মাধ্যমে তোমরা এই দিনটিকে উৎসব মুখর করে তোলো, একে অন্যের সঙ্গে ভাব বিনিময় করো এবং এই দিনটিকে উদযাপন করো। ফলে ঈদের আনন্দ কোন ব্যক্তি, গোষ্ঠী বা সুবিধাভোগীদের মধ্যেই নয়, এই আনন্দ সার্বজনীন, সর্বব্যাপী এবং সকলের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার মতো উৎসবের দিন। আল্লাহর বিধানে কোন সীমাবদ্ধতা নেই, পক্ষপাতিত্ব নেই, সকল মানুষের জন্য তা সমগ্রভাবে প্রযোজ্য এবং কল্যাণকর। ঈদের আনন্দও তেমনি সমগ্র মুসলমানদের জন্য অপরিসীম ও আনন্দ ও অফুরন্ত কল্যাণের বার্তা নিয়ে আসে। এই আনন্দ সর্বজনীন, সর্বব্যাপী ও পবিত্র। ঈদের আনন্দের এই তাৎপর্য মুসলমানরা সবসময় তাদের মধ্যে, তাদের মনে, কাজে এবং সমাজ ব্যবস্থায় ঈদের দিনের আনন্দের মতো করেই ঈদের দিনটিকে যেভাবে একটি দিন উদযাপন করলেন, সেটা যেন সারা বছর প্রতিটি দিন উদযাপন করতে পারেন বা ধারণ করতে পারেন, সেই আশাই আমরা একে অপরের জন্য করে থাকি। শ্রোতাবন্ধু, এখন আপনাদের জন্য আমি ইউটিউব থেকে বর্তমান সময়ের খুবই পরিচিত ইসলামিক স্কলার নোমান আলী খানের একটি খুতবা বা একটি লেকচার শোনাব, সংক্ষিপ্ত অংশ শোনাব, যেখানে তিনি বলছেন রমজান এবং রমজানের ঈদের, ঈদ উল ফিতরের তাৎপর্য এবং এর বিভিন্ন দিকগুলি নিয়ে। আশা করি আপনারা ওনার বক্তব্যটি শুনে উপকৃত হবেন এবং আরেকটু বুঝতে পারবেন ঈদ উল ফিতরের আসল তাৎপর্যগুলি, যেগুলি আমি ঠিকমতো হয়তো বলতে বা বোঝাতে পারিনি। উনি খুবই সুন্দরভাবে ওনার এই ব্যাখ্যার মাধ্যমে বলেছেন। আসুন ওনার বক্তব্যটি শুনি।
الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. The brief khutbah that I want to give you today is, number one, a reminder of what Allah wants from all of us. The month of Ramadan, as you all know, is over, and that's why we're here. And for a lot of you, it was a great month, and you're actually sad that it's over, and you did more worship than you've ever done in maybe even previous Ramadans. And for a lot of you, this Ramadan was a disappointment. You wish you did better. And you failed. And you look back and say, I can't believe that I missed the opportunity. And that's okay. At the end of the day, we have to have hope in Allah. And the fact that you're here now is a significant thing. You're actually fulfilling the commandment of Allah just by being here. By fulfilling one of the purposes of Ramadan. This gathering is actually part of the purpose of fulfilling the spirit of Ramadan. The first thing I want to tell you about Allah in this matter is what He says Himself in the ayat of Ramadan. He says, يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرِ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرِ. That is a principle from Allah. Allah intends ease for you, and He does not intend difficulty for you. Yes, the fasts were long, and they were hot, and Texas is not a fun place to be in Ramadan. And there are people who are going through all kinds of difficulty on top of their fasting in the month of Ramadan. But even the idea of Ramadan, the name of the month comes from Ramad, which is Shiddatul Hur. It's actually, or Har, even like extreme heat. That's what the word itself means. So it's not, it doesn't seem like it's something easy. But Allah says, Allah wants ease for you. So the first thing I'd like to share with you, how in the world does Allah want ease for me when He could have just made me fast for 1 weekend or 2-3 days? Instead He asked me to fast for 30 days. That doesn't sound that easy. But Allah says He wants ease for you because if you and I were able to do that, if we're able to sacrifice our bodily needs and our desires for 30 consecutive days, we've proven to ourselves and to Allah that we know how to hold back. We know how to stop our nafs. We're capable of it. We showed it for 30 straight days. And so, everything else Allah asks of you outside of Ramadan should be much easier now. He wants ease for you because now you've proven to yourself that you're capable of obeying Allah in the most basic of ways. He even stopped you from eating halal, like things that are permissible for you. He stopped you from those and you stopped. And so now that the door has been opened and you can eat, now it's so much easier for you to avoid what's already impermissible. And that's not just in the matter of eating and drinking, but it's also in the matter of relationships. There are relationships that are completely halal, but Allah blocked the door to them in the month of Ramadan while you're fasting. You know? But now that those doors have been opened again, it's time to think, if I can restrain myself, even in the relationships that are halal, then I have to go out of my way to restrain myself in the relationships that are not even halal. Some of you have those kinds of relationships. I have to check myself, you have to check yourself. Are we carrying those kinds of things? You know, inside of us, nobody knows those secrets except Allah. But you'll be able to navigate that in a way that pleases Allah, because He wants ease for you. And He doesn't want difficulty for you. This religion is not there to make people's lives hard. It's there to make their lives easy, to remove their burden. يُرِيدُ اللَّهُ لِيُخَفِّفَ عَنْكُمْ وَخُلِقَ الْإِنسَانُ ضَعِيفًا. The second purpose of Ramadan, after knowing that Allah wants ease for me, He doesn't want me to have a hard time in this life. That's not His goal. Islam's goal is not to make things harder. The second thing Allah says about Himself in the ayat is لِتُكْمِلُ الْعِدَّةِ. So you can complete the training period, basically. I added the word training in translation. So you can complete the count. There are some of us that are much better Muslims than others. And they say, oh my God, I wish Ramadan was like twice as long. I can't believe that it's over. You know, I'm so sad that it's gone. And there are other people here like, man, is it 5 more? Seriously? 7, 3 more? Oh my God, 3 feels like 30 now. Oh, thank God it's over already. And you feel guilty because there are other people who are crying that it's over, and you're happy that it's over. Don't feel guilty. Allah is happy that it's over for you. Allah is actually congratulating you that you finished the count. It's okay. And that's a labor Allah put you through, and He's proud of you for completing. It's like you graduated. So there's nothing to feel guilty about. It's something to celebrate, that we actually were able to pass this incredible test that Allah had given us. But then the most important part. This is, the first, Allah doesn't want difficulty for you. The second, He wants you to complete the count and be happy that you did. We're not here to mourn and cry that Ramadan is over. We're here to celebrate that Ramadan was finished. That's what we're here to celebrate. That's the point of this occasion. And then the third part of this equation, Allah says, وَلِتُكَبِّرُ اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ. If you remember nothing else from today, just remember this part. And so you can declare the greatness of God, the greatness of Allah, in the way that He guided you. You can declare Allah's greatness in the way that He guided you. Now what does that mean? As we come to the Eid prayer, we chant over and over again the greatness of Allah. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah. Wallahu Akbar, Allahu Akbar. Walillahi alhamd. The idea that now Ramadan is over. Why are you saying Allahu Akbar? You're saying Allahu Akbar because for 30 days, Allah was in fact Akbar in your life. You did make Allah the biggest priority for 30 days. And now it's over. And so now Allah is telling you, now that you're outside of Ramadan, can you show me that I'm still the greatest priority in the way that I guided you? Just like I guided you in Ramadan, you were waking up earlier than you ever wake up. You were showing up to Allah's house more than you ever show up. You were holding yourself back more than you ever hold yourself back. You showed in everything you do that Allah is a greater priority for you. That is the living example of Allahu Akbar. Allahu Akbar is not just something you say with your mouth. It's something you live. And you lived it for 30 days. Congratulations. Now it's time for you to live it outside Ramadan. Now it's time for you to say Allahu Akbar when it's over. And so can you truly declare Allah's greatness in the way that He guided you? And so Allah is asking you and me as we leave this month to actually come back. To actually come back and read His book. And to find out what His Prophet told us. And to find out in which things have we made ourselves greater than what Allah taught. And we need to now make ourselves smaller again. And make Allah Azza wa Jalla greater again in our lives. This is why the word is not Allahu Al-Akbar, the greatest. That would just be a description of the greatest God there is. Yes, the only one, Allah. But he says Akbar, which is tafdeel, it's comparison. Meaning in everything that you do, compare yourself, your priorities to the priorities Allah gave. Compare yourself, what does Allah want and what do you want? Sometimes they're in agreement and sometimes they're not. This is what yutakabbirullaha ala ma hadakum. And now that you have that sense, that you walk away with this, don't say, oh, Ramadan's over, I'm going to go back to being messed up again. God, I can already feel the shayateen hovering around. You know, the chains have been undone. You know, and a lot of people won't even pray five prayers today. It's so sad. Like, they're like, Eid prayer's done. And some of you haven't prayed Fajr. Pray Fajr when it's done. Pray. Do it. Because that's like, it's like showing Allah, you were Akbar for 30 days, now it's time for me to be back on top again. No. No. This is time for you to show Allah that you mean business. Celebrate Eid, but celebrate it in the obedience to Allah. And if you develop that consciousness, then truly it's something to be grateful for. And so the ayah concludes, لَعَلَّكُمْ تَشْكُرُونَ. So you may be grateful. As I leave you, I share with you that the ummah, the ummah and the world over is going through all kinds of fitna. There's blood being spilled senselessly and mindlessly against Muslims by supposed Muslims. The blood of innocents is being spread even in sacred places like the city of the Prophet ﷺ. It's a depressing time. It's a sad time. And we don't know how to even react to this situation because it's overwhelming. The amount of ignorance and violence that's there is overwhelming and it's mind-numbing. So it is a depressing situation. And yet, in the middle of all of it, Allah tells us that when the month of Ramadan is over, be grateful. لَعَلَّكُمْ تَشْكُرُونَ. So that you may be grateful is one of the commandments of Allah. And you cannot be grateful if you're depressed. It's impossible. You can't be grateful if you're only thinking about things that are wrong, with you or in the world. You have to be grateful when you think about things that are going well. You have to be positive. You have to find the things that you should look at and say, Alhamdulillah, this is good. Things are going well. And why should you do that? Why should you ignore the negative and still focus your attention on the positive? Why should we do that? We should do that because of the promise of Allah, لَإِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ. If you're grateful, I will increase you. I will absolutely, absolutely increase you. Allah will increase the safety of this ummah. Allah will increase the guidance of this ummah. Allah will increase the rizq of this ummah, the provision of this ummah, the health of this ummah, the education of this ummah, the status of this ummah, the respect of this ummah. He will increase all of those things if we can just become grateful. So let's come out of this Ramadan reminding ourselves what it means to be grateful. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah. Wallahu Akbar, Allahu Akbar. Walillahi alhamd. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وصحبه أجمعين. يقول الله عز وجل في كتابه الكريم بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. My parting words to all of you as part of being grateful, be grateful for the people Allah put in your life, the family members that Allah has put in your life, the friends that Allah has put in your life. If you've been in a fight, you've been in an argument, you haven't been talking to your uncle, your cousin, your spouse, your children, your parents, your grandparents, if something has happened, drop it all. Let it go. Let Allah be greater. Go connect with them. Call them. Apologize if you have to. You know, crush your ego. It's okay. Even if they were wrong, just make amends. And mend your relationships. And Allah Azza wa Jalla will put blessings in those relationships. May Allah Azza wa Jalla bless you and your families. Congratulations to all of you. Eid Mubarak.
শ্রোতা বন্ধু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ও মন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ, আজ ভুলে যা তোর দুষ দুশ্মন, হাত মিলাও হাত। ঈদের এই সার্বজনীন ব্যক্তিগত বা ব্যক্তিগতভাবে বা পারলৌকিক কল্যাণে সৌম্য সৌহার্দ্যের যে বার্তা আল্লাহ আমাদেরকে দেন, সেই প্রতিটি বার্তা ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয় ও কর্মে যথাযথভাবে প্রতিফলন হলেই ঈদের অন্তর্নিহিত বাণীটি সফল ও সার্থক হবে। মুসলমানদের মধ্যে ধনী দরিদ্র, বর্ণ, গোত্র, ভাষা, ভৌগোলিক অবস্থান পার্থক্য, ভৌগোলিক অবস্থানের পার্থক্য ও উঁচু নিচুর ভেদাভেদের কোন সুযোগ নেই। মানুষের দুঃখ কষ্ট ও বিপদ আপদে পাশে দাঁড়ানোই ইসলামের একটি বড় শিক্ষা। এবং ইসলামের এই শিক্ষাটি আমরা মানব জাতি বা মুসলমানরা প্রমাণ করি ঈদের দিনে একজন আরেকজনের হাতে হাত ও বুকে বুক মেলানোর মধ্য দিয়ে। রমজান মাস ও ঈদ উল ফিতরের শিক্ষাও আমাদেরকে সেই শিক্ষাটি দিয়ে থাকে। একে অপরের সঙ্গে একে অপরের পাশে দাঁড়ানো এবং একে অপরের জন্য অনুভব করা। মানুষের মধ্যে ইসলামের অহিংসা, ক্ষমা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা জাগরিত হোক। সকল মানবিক দুর্বিপাক, কষ্ট ও যাতনার অবসান হোক। সবার মধ্যে প্রকৃত ধর্মবোধ ও মূল্যবোধ, প্রীতি ও সহানুভূতি সংহত হোক। পবিত্র ঈদ উপলক্ষে এটাই আমাদের আন্তরিক কামনা। ঈদ আনন্দময় ও উৎসব মুখর হোক প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের কাছে এবং প্রতিটি শিশুদের কাছে। আমরা যেন ঈদের আনন্দ পৌঁছে দিতে পারি সেরকমই কিছু কামনা করি আজকের অনুষ্ঠানের মাধ্যমে। আমি আমাদের অনুষ্ঠানের সকল কলা কৌশলী এবং আরও সকল আমাদের এই বাংলা রেডিও ক্যানবেরার সঙ্গে সম্পৃক্ত সকল প্রডিউসার প্রেজেন্টারের পক্ষ থেকে এবং ক্যানবেরাবাসীর পক্ষ থেকে আমাদের শ্রোতা বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। আপনাদের মতামত জানাবার ঠিকানা হল bangla@gmail.com। আমাদের অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়। ঠিকানা www.banglaradio.org.au। শ্রোতা বন্ধু, আপনি যদি বাংলা রেডিও ক্যানবেরা ফেসবুক গ্রুপ অথবা ইয়াহু গ্রুপে যোগ দেন, তাহলে আমরাই আপনাকে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানের খবর পাঠাতে পারি। তাছাড়া আপনারা বাংলা রেডিও ক্যানবেরাকে টুইটারে অনুসরণ করতে পারেন। আজকের অনুষ্ঠানে বাজানো নোমানানি খানের লেকচারটি আমরা ইউটিউব থেকে সংগ্রহ করেছি এবং কাজী ইসলামের গানটিও ইউটিউব থেকে সংগ্রহ করেছি। আমরা ইউটিউবকে এবং নোমানানি খানকে এজন্য কৃতজ্ঞতা জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি আমি রাকিবুল শেখ। শুভরাত্রি।